জয়স্ত্রীরাদি আমরা শ্রী শ্রী দামোদর ব্রতকে উপলক্ষ করে নিত্য প্রতি শ্রবণ করে আসছি শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত, যা শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদ বিরচনা করেছেন, অতি সিদ্ধান্তপূর্ণ গ্রন্থ। তো আমরা নিত্য প্রতি স্বল্প স্বল্প করে শ্রবণ করে আসছি। গতদিন আমরা পাঠে বিরাম দিয়েছিলাম এবং সেখানে শ্রীমান মহাদেব তিনি বলছেন, হে গোপকুমার, এই যে যারা মুক্তিকে কামনা করেন, তা এই মুক্তি এটা খুব তুচ্ছ। তার মধ্যে আবার যারা ব্রহ্ম সাযুজ্য মুক্তি প্রার্থনা করেন তারা নিতান্ত মূর্খ। আমি ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় এই অপধর্মকে প্রচার করি। সুতরাং যারা এই মায়াবাদ, যারা ব্রহ্মের উপাসনা করে মুক্ত হতে চান, তাদের পথটি সঠিক নয়। কারণ প্রভুর ইচ্ছাতেই মহাদেব বলছেন, আমি এই অপধর্ম প্রচার করি। এ প্রসঙ্গ ছিল। আর যেমন বলা হয়েছিল, ভগবান শিব এবং কৃষ্ণের কোন প্রকার প্রভেদ নেই, কিন্তু শ্রীল সনাতন গোস্বামীপাদ তিনি বলছেন যে না, তফাৎ আছে, পার্থক্য আছে। কি পার্থক্য? যে শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ এবং শিবের মধ্যে কোন প্রকার ভেদ নেই, হর হরি একাত্মা। আবার এই শাস্ত্রেই বলা হয়েছে যে কেউ যদি ভগবান শ্রীমান নারায়ণে ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মা এবং রুদ্রের বরাবরই করে, তাহলে তার অপরাধ হয়, তার নরক গমন হয়। সনাতন গোস্বামীপাদ বলছেন, এখানে সিদ্ধান্ত এটাই গ্রহণ করতে হবে, বৈষ্ণবানাম শম্ভু। বৈষ্ণবগণের মধ্যে মহাদেব শ্রেষ্ঠ, এটাই ঠিক। হর হরি একাত্মা ঠিক আছে, কিন্তু বিচার করলে তার পার্থক্য আছে। বিচারিলে আছে তার কর্ম, কবিরাজ গোস্বামী পাল বলছে। তো এখানে সিদ্ধান্ত কি? হর হরি একাত্মা, শিব কৃষ্ণ একই, কিন্তু মুখ্য অর্থ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণবগণ আছেন তার মধ্যে মহাদেবই শ্রেষ্ঠ বৈষ্ণব। আমাদের আচার্যপাদ শ্রী সনাতন গোস্বামীপাদ তার টিকার মধ্যে এই কথা বলছে। বৃহৎ ভাগবতামৃতের মূল এবং তার টিকা দুটোই সনাতন গোস্বামীপাদ সংরচনা করেছে। উনি টিকার মধ্যে বলছেন, এক এক হলেও কিছু তারতম্য আছে। মহাদেব তিনি পরম বৈষ্ণব, সমস্ত বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ, এটাই শ্রী সনাতন গোস্বামীপাদ সিদ্ধান্ত করেছে। হে গোপকুমার, তুমি ব্রজের ভক্ত, তোমার জন্ম এই গোবর্ধনে, তুমি গোপ বালক, তোমার মধ্যে দিব্য অলৌকিক শক্তি আছে, এই কারণে ভগবান শ্রীকৃষ্ণই গুরু রূপে তোমাকে গোপাল মন্ত্র প্রদান করেছে। তোমার নিষ্ঠা, তোমার ভক্তি, তোমার প্রেম ইত্যাদি আমি দেখে খুব সন্তুষ্ট হয়েছি। তুমি এই মুক্তিপদে কি করছো? এই মুক্তলোকে যারা উন্নত মানের ভক্ত, কৃষ্ণ ভক্ত, তারা এই মুক্তিপদকে ঘৃণা করে। দীয়মানম ন গৃহ্যতম, দিল মুক্তি দিল ভগবানের ভক্তেরা মুক্তিকে চান। সুতরাং তুমি এখানে কি করছো? তুমি তো বৈকুণ্ঠে যেতে পারো, কিন্তু সেই বৈকুণ্ঠে যেতে হলে তার অনেক নিয়ম, অনেক বিস্তারিত বলেছেন, যা আমরা গতদিনও কিঞ্চিত শ্রবণ করেছি। অকস্মাৎ সেখানে ভগবান শ্রীবিষ্ণুর পার্শ্বদগণ এসেছিলেন, তাদের সঙ্গে নৃত্য কীর্তনাদি চলছিল। শ্রীমান মহাদেব তিনিও তাদের স্বাগত জানিয়েছিলেন মুক্তিপদ। এমনকি সেই বিষ্ণু পার্শ্বদগণকে মহাদেব আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে আনন্দে মূর্ছা হয়ে গিয়েছিলেন, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল প্রেমের আনন্দ। বিষ্ণু পার্শ্বদগণ কোনো মহাদেবকে স্পর্শ করলে পর চৈতন্য ফিরে ফিরল। মহাদেব দিব্য আনন্দে নৃত্য করতে লাগলো। এই বিষ্ণু পার্শ্বদগণের দর্শনও অতি সুদুর্লভ। অকস্মাৎ এই ভগবান শ্রীবিষ্ণু পার্শ্বদগণ, তারা এই ব্রজবাসী গোপ বালক গোপ কুমারকে বলছেন, হে উমাপতি প্রিয় গোপনন্দন, তুমি আমাদের বৈকুণ্ঠে যেতে ইচ্ছা করছো, এটা আমরা বুঝতে পারছি। দেখো সেই বৈকুণ্ঠে যাওয়া অনেক কঠিন, এই রুদ্রাদি ব্রহ্মাদি তারা পর্যন্ত বৈকুণ্ঠে স্বল্প সময় থাকার জন্য আকাঙ্ক্ষা করে থাকে, কিন্তু তাদেরও ভাগ্যে নেই। কিন্তু হ্যাঁ, তুমি তো ভগবান শ্রীকৃষ্ণের অবতার জয়ন্ত নামক মাতুর ব্রাহ্মণ উত্তম তোমার মহাগুরু। এই গোপকুমার জানত না তার গুরুদেবকে। এখন ভগবান শ্রীবিষ্ণুর পার্শ্বদগণ বলছেন, তোমার গুরুদেব সাধারণ কেউ নয়, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তার নাম জয়ন্ত। তুমি সেই প্রভুরই কৃপাপ্রাপ্ত, সুতরাং তুমি অনায়াসে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে পারো। হে গোপকুমার, তুমি শ্রীকৃষ্ণের প্রিয় মানে আমাদেরও প্রিয়। আমরা যে এই মুক্তিলোকে এসেছি কেবল তোমাকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে, কারণ তুমি ভগবান শ্রীকৃষ্ণেরই শিষ্য। দেখো সেই দিব্য বৈকুণ্ঠ অথবা সর্বোপরি গোলোক ধাম যদি প্রাপ্ত হতে হয়, তাহলে তোমাকে নববিধা ভক্তির আচরণ করতে হবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাবন ইত্যাদি নববিধা ভক্তি, তা তোমাকে আচরণ করতে হবে। হে গোপকুমার, এই নববিধা ভক্তির মধ্যে কেউ যদি একটি ভক্তি অঙ্গের জাগরণ করে, তাহলে সে অনায়াসে ভগবানকে পেতে পারে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভক্তেরা তারা শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন ইত্যাদি সমস্তগুলোই করে থাকেন, প্রকারান্তরে সবগুলোই ভালো লাগে। যেমন অম্বরীশ মহারাজ, তিনি নববিধা ভক্তির আচরণ স্বয়ং করেছিলেন, নয়টি ভক্তির অঙ্গ জাগরণ করেছিলেন। এখানে সনাতন গোস্বামী পাদ টীকার মধ্যে বলছেন, নটি যদি কেউ নাও পারে তন্মধ্যে যে কোনো একটি অঙ্গ জারণ করলে সে প্রভুর চরণ প্রাপ্ত হয়ে যাবে। সুতরাং সেই সৎ চিত আনন্দ ঘন মূর্তি ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে হলে তোমাকে নববিধা ভক্তিরই আচরণ করতে হবে। শ্রুতিতে এই প্রকার বলা হয়েছে। সুতরাং তুমি ভক্তি অঙ্গ যাজনা করো, করার পর তুমি দিব্য বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে পারবে। এই বকুমার ইতিপূর্বে পূর্বে কতবার এই পৃথিবীতে দুবার রাজা হয়েছে, স্বর্গের ইন্দ্র হয়েছিলেন, ব্রহ্মলোকে ব্রহ্মা হয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি মহলোক তপলোক সত্যলোক পর্যন্ত ভ্রমণ করে বৃন্দাবনে এসে গোপাল মন্ত্র জপ করে আবার এই সমস্ত মুক্তিলোক মুক্তিলোক থেকে সন্ধান পেলেন বৈকুণ্ঠ। কিন্তু বৈকুণ্ঠে কারা যাবেন? যারা বিষ্ণুর উপাসক, শ্রীমান নারায়ণের উপাসক, কৃষ্ণ ভক্তেরা তারা তো গোলককেই আকাঙ্ক্ষা করেন। কিন্তু কোটি কোটি ভক্তের মধ্যে এক একজনই গোলক প্রাপ্ত হন, কিন্তু আশাটা কি বৈষ্ণবগণ তারা সেই গোলক বৃন্দাবন চান? তা এখানে গোপকুমারকে দিয়ে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি যাচ্ছেন, অন্তিমে তিনি এই শ্রীধাম বৃন্দাবনে ভৌম বৃন্দাবনে যে সর্বলোকের থেকেও শ্রেষ্ঠ সেটাই প্রতিপাদন করবেন। গোপকুমার সেই কামাখ্যার ব্রাহ্মণকে বলছেন, হে ব্রাহ্মণ, আমি তখন সেই দিব্য বৈকুণ্ঠে যাওয়ার জন্য আমি খুব আক্রমণিত হয়ে পড়লাম, আমার মন খুবই চঞ্চল হয়ে উঠল, আমি কি করে সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত। অকস্মাৎ তিনি দেখলেন সেই মুক্তিলোক থেকে চলে এসেছেন এই ব্রজে। তিনি যখন চোখ খুললেন, ধ্যান করছিলেন, তখন ব্রজে চলে এলেন। ব্রজে এসে দেখছেন সেই দিব্য বৃন্দাবনের প্রতিচ্ছবি, গিরিগোবর্ধন, যমুনা, কেশীঘাট এবং সম্পূর্ণ ব্রজমণ্ডলে তিনি ভ্রমণ করেন করতে লাগলেন। অকস্মাৎ তার গুরুদেবের সঙ্গে পুনঃ দেখা হচ্ছে যমুনার তীর। তিনি ভাবের মূর্তি ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের অবতার, ওনার নাম জয়ন্ত। বিষ্ণু পার্শ্বগণ প্রথম বলতে পারলেন এই কথা, কেউ দীক্ষা দিয়ে অদৃশ্য হয়ে যান, আবার কখনো দেখা হয়, ঠিক যেমন ভাবে দেখা হয় ঠিক তেমনি ভাবে আবার দেখা হচ্ছে যমুনার তীরে, পাশে একটু বন, বনের ভেতরে তার গুরুদেব বিকারগ্রস্ত হয়ে নাক থেকে শ্লেষ্মা, চক্ষু থেকে জল, মুখ থেকে লালা বেরিয়ে পুরো জায়গাটা একেবারে কর্দময়, মানে কাদা কাদা হয়ে গেছে। এগুলো সব ভাবের লক্ষণ। সেখানে পড়ে তিনি হে রাধে হে রাধে, হে শ্রীকৃষ্ণ হে শ্রীকৃষ্ণ এই নামে তিনি ডাকছেন। বাহ্যিক কোনো চেতনা নেই, মাঝে মাঝে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ হচ্ছে। গোপকুমার ভ্রমণ করতে করতে দেখলেন, আরে আমার শ্রী গুরুদেব এখানে। গোপকুমার গুরুদেবকে সুস্থ করে অনেকক্ষণ পরে তাকে গুরুদেবকে ওঠালেন। সমস্ত শরীরটাই কাদা লেগে গিয়েছে। কেন? এই যে ভাব হয়েছে, ভাব থেকে চক্ষু জল, নাক থেকে রস, মুখ থেকে লালা বেরিয়ে সমস্ত শরীরটা একেবারে কাদা কাদা হয়ে গেছে। তাহলে কোন রাজ্যের ভক্ত ওনারা? গোপকুমার যমুনাতে নিয়ে গিয়ে গুরুদেবকে স্নান করিয়ে ব্রজের কর্দম বিধৌত করলেন, গুরুদেবকে প্রণাম করলে গোপকুমারকে আলিঙ্গন দান করে বলছেন, হে বৎস, তোমাকে আমি যে দিব্য মন্ত্র দিয়েছি এই মন্ত্র জপ করে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছ, এবং তুমি আরো আরো মুক্তি লোক পর্যন্ত গিয়ে পুনঃ এসেছো। তোমার মনের মধ্যে এই গান গাইছে যে তুমি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবে। তোমাকে আমি পূর্বেও বলেছি আর এখনো বলছি যে তুমি এই মন্ত্র জপ করলে তুমি মনের যে ইচ্ছা সেই ইচ্ছার থেকেও অতীত আরো বেশি কিছু তুমি প্রাপ্ত হবে। সুতরাং গোপ কুমার, তুমি এই মন্ত্রই জপ করো প্রেমের আবেগ। এই কথা বলে গুরুদেব সেখান থেকে অন্তরিত হলেন। তিনিও হে গুরুদেব, হে গুরুদেব করে বন থেকে বনান্তরে বিচরণ করে নিজেকে শান্ত করে এবারে তিনি জপ করতে লাগলেন। আহা, আমি সেই অতি দিব্য প্রভুর বৈকুণ্ঠ ধাম কিভাবে, কেমন ভাবে, কতদিনে আমি প্রাপ্ত, এই চিন্তা করতে লাগলেন। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে ব্রজে কৃষ্ণের সেবন। তিনি সর্বদাই প্রেমের আবেগে পড়ে এই ব্রজে দিবানিশি মন্ত্রের সঙ্গে মন্ত্র দেবতার চিন্তন করছেন। শ্রীল ঠাকুর মহাশয় তিনি বলছেন, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। সাধন করবে, সাধনে যেটা ভাববে সিদ্ধ অবস্থাতে সে সেটাই প্রাপ্ত। গোপ কুমার এই ব্রজে বসে জপের সাথে সাথে তিনি চিন্তা করছেন, আমি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত। যদি জপের সাথে সাথে চিন্তনটি ঠিক হয় তাহলে প্রভুর অনুভব তৎক্ষণাৎ প্রাপ্ত হওয়া যায়, কিঞ্চিত বিলম্ব হবে। তার মধ্যে ব্রজধামকে বলা হয়েছে তপভূমি, তপস্থলী। এই ব্রজে যে যেমন ইচ্ছা ব্যক্ত করবেন রাধারানী সেটাই তাকে প্রদান করে থাকেন। কিন্তু আমাদের চা পাওয়াটা কি হবে না, প্রেম ভক্তি। যারা শুদ্ধ ভক্ত তারা গোবিন্দের থেকে অন্য কিছু আকাঙ্ক্ষা করেন না, তারা প্রেমে প্রেমময়ী দেবী শ্রীমতী রাধারানী জীর থেকে প্রেমই আকাঙ্ক্ষা করবে। যত যত উন্নত মানের ভক্ত প্রহ্লাদ ধ্রুব আদি তারা কিন্তু ভগবানের থেকে অন্তিমে প্রেমই প্রার্থনা করেছে। ধ্রুব 5 বছর বয়স ছিল, ছোট্ট বালক, চঞ্চল বুদ্ধি ছিল, তাই সে বলেছিল আমি যেন রাজা হতে পারি। কিন্তু প্রভু যখন বেদময়ী শঙ্খ কপলে স্পর্শ করলেন তখন তার দিব্য জ্ঞান হলে তিনি বলছেন, প্রভু আমি আপনার থেকে আপনাকে ব্যতিরেক আর কিছুই চাই না। ভগবান বললেন, তুমি তো এসেছিলে মনের মধ্যে কামনা নিয়ে, সুতরাং তুমি আগে তোমার কামনাকে পূর্ণ করো। 36,000 বছর কাল রাজত্ব করো, তারপরে তুমি আমার অতি প্রিয় ধ্রুবলোক তুমি প্রাপ্ত হবে। অপরদিকে প্রহ্লাদজি মহারাজকে নৃসিংহ ভগবান বললেন যে তুমি আমার থেকে কিছু প্রার্থনা করো না। বলছেন, প্রভু আপনি যে আমাকে দর্শন দান করেছেন এতে তো আমি সবকিছুই পেয়ে গেলাম, আমার তো পাওয়া চাওয়ার কিছু অবশিষ্ট থাকলো না, তা আমি আপনার থেকে কি চাই। আর প্রভু আপনার থেকে যদি কেউ কিছু আপনার উপাসনার পরিবর্তে ভজন করে তার পরিবর্তে যদি কেউ কিছু চায় তাহলে সে তো ভক্ত নয়। নৃত্য সবৈবনি, সে তো ভৃত্য মানে সে তো প্রভু তোমার দাস নয়, সে তো বণিক, সে তো ব্যাপার। এই জন্য ভগবানের উপাসনা করে, ভগবানের নাম জপ করে, হরিনাম জপ করে তার পরিবর্তে কোনো অবস্থাতে প্রভুর কাছে কিছু চাইতে নেই। চাইলে সেটা ঠিক নয়। এইভাবে গোপ কুমার মন্ত্র জপ করছেন আর সর্বদাই চিন্তা করছেন, আমি সেই দিব্য বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে চাই। এখানে ছিল সনাতন গোস্বামী পাদ, তিনি বলছেন যেমন বর্ষাকালে চাতকের আর্তনাদের ন্যায় রাত্রিতে, যেমন বর্ষাকাল আসবে কবে সেজন্য কি করে চাতক পক্ষী সর্বদা আর্তনাদ করে, সে পিপাসার্ত তথাপি সে সাধারণ জল খাবে না, বর্ষার জলই পান করবে। তাহলে সেই বর্ষার জলের জন্য তার কেমন আকাঙ্ক্ষা। অপরদিকে প্রতিবিয়োগে বিধুরা চক্রবাকি, চক্রবাক আর চক্রবাকি নামের পক্ষী আছে, পাখি, বড় পাখি, তা এদের মধ্যে যে ভালোবাসা, তা যদি কোনো কারণবশত দুটি চক্রবাক এবং চক্রবাকি দুটোর মধ্যে একটা পাখির মৃত্যু হয়, বিয়োগ মানে মৃত্যু হয়, তাহলে প্রায়শই দেখা গিয়েছে কি ওই পাখিটা চিন্তন করতে করতে, সে স্বামী বা স্ত্রী চিন্তন করতে করতে সে মারাই যায়, এত তাদের ভালোবাসা। তা সেই প্রকার যেমন চাতক বর্ষার জলের জন্য একেবারে মন প্রাণ দিয়ে বর্ষার চিন্তা করছে, সেই চক্রবাক এবং চক্রবাকি তার স্বামী বা স্ত্রী যে কোনো একজনের মৃত্যু হলে তারা সর্বদা চিন্তন করছে, আমার সেই সাথীকে কি আমি ফিরে পাব। ঠিক তারপর বিরহ আরতিতে ব্যাকুল হয়ে নাম সংকীর্তন করছেন আর এই চাতক পক্ষীর মতন, চক্র বা পক্ষীর মতন প্রভুর কাছে প্রার্থনা করছেন, প্রভু আমি তোমার সেই দিব্য ধাম প্রাপ্ত, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় দর্শন দাও। এইভাবে যেমন হারানো সন্তানকে যেমন মা ডাকে, বিলাপ করে, কোনো মায়ের সন্তান মারা গিয়েছে তো সেই মা সে পাগলিনীর মতন হয়ে তার পুত্রের চিন্তা করে, বিলাপ করে, সেই প্রকার আমিও তোমাকে প্রাপ্ত হওয়ার জন্য ঠিক এইভাবে তোমার গ্রহণ করছে। দেখুন সাধন কত কঠিন, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা, শুধু নাম জপ করলেই যে প্রভুকে পাওয়া যাবে এটা তো সাধারণ কথা, তার মধ্যে যখন আবার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা হবে দেখবেন আমাদের মধ্যে অনেকেই আমরা নাম করতে পারছি, অনেকই কি প্রায়শই আমাদের ভুল হচ্ছে, তখন দেখবেন দশবিধ নাম অপরাধের মধ্যে পড়ে গিয়েছি। এই জন্য নাম করে প্রভুকে পাওয়া যায় এটা বলতে সহজ, বাস্তবিকতায় দেখতে গেলে অনেক অনেক কঠিন, অনেক সাধনার প্রয়োজন। বহু জন্ম যদি করে নাম সংকীর্তন তথাপি সে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন, অনেক কঠিন কথা। নামের যে নাম করার যে বিধি সেই বিধিবিধান অনুযায়ী আমরা দেখবেন প্রায়শই বাদ চলে গেছি। নাম জপ যদি সঠিকভাবে হওয়া যায় তাতে যদি স্বল্পও হয় তাহলে আপনার মধ্যে প্রেম উৎপন্ন হয়ে যাবে। সর্বপ্রথম আমাদের কর্তব্য কি দশবিধ নাম অপরাধ থেকে বেঁচে থাকা, কিন্তু এটা খুব কঠিন, কিন্তু যারা দশবিধ নাম অপরাধ থেকে মুক্ত হয়ে নাম করবেন স্বল্প সময়তেই প্রভুকে পেয়ে যাবেন। নিজেদের মধ্যে ঈর্ষা দ্বেষ একে অপরের প্রতি হিংসা এগুলিকে আমাদের না ছাড়লে আমরা এই ভক্তি রাজ্যে কোনোই উন্নতি করতে পারব না। তো এই প্রকারভাবে গোপকুমার যে এত বিশ্ব ব্রহ্মাণ্ডে ভ্রমণ করেছিলেন, এত সাধনা করতে হয়, কিন্তু বৈকুণ্ঠ মানে এগুলো সব তো গোলকেরই সীমানার মধ্যে পড়ে। তো তিনি আকুল হয়ে নাম জপ করছেন, নাম সংকীর্তন করছেন, কারণ সেই বৈকুণ্ঠের পার্শ্বদেরা বলেছিল নাম সংকীর্তন করো। এখানেও আবার একটু মতান্বয়ক্য আছে। কি মতান্বয়ক্য? বিষ্ণু পার্শ্বদগণ নববিদা ভক্তির মধ্যে নাম সংকীর্তনকে প্রাধান্যতা বেশি দিয়েছে, কিন্তু শ্রুতি আদিতে বা যে সমস্ত সিদ্ধ স্তরের মুনি তারা বলেন না স্মরণ, স্মরণটাই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠাঙ্গ। স্মরণটা কি না? গোবিন্দের, রাধা গোবিন্দের লীলা সমূহকে নাম জপের সাথে সাথে চিন্তা করে, নামের সহিত আছেন আপন শ্রীহরি, নাম জপ করতে করতে শ্রীহরির চিন্তন করতে হবে, শ্রীহরির চিন্তনে অভ্যস্ত হয়ে গেলে তখন প্রভুর লীলা সমূহকে চিন্তন করতে হবে। নাম জপের সাথে সাথে যদি গৃহের চিন্তন হয়, ধামে এসেছি নাম করছি গৃহের চিন্তন করছি, তাহলে কিন্তু এটা যথাযথ হবে না। নামের সঙ্গে ভগবানের চিন্তনটাও সঠিক সঠিক হওয়ার প্রয়োজন। সমস্ত মুনি ঋষিরা তারা স্মরণ অঙ্গকে প্রাধান্য বেশি দিয়েছেন, এ নিয়েও আবার অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু বিষ্ণু পার্শ্বদগণ বলছেন সব অঙ্গগুলোই শ্রেষ্ঠ, কিন্তু এই নাম সংকীর্তন হচ্ছেন সর্বপ্রথমের জন্য এবং সর্বশেষের জন্য, এইটাকেই যদি কেউ ধরে রাখে তাহলে সে অনায়াসে প্রভুকে পেয়ে যাবে। শ্রীমান মহাপ্রভু এটি অনুমোদন করেছেন এবং আমাদের শ্রীল সনাতন গোস্বামী পাদ তিনিও বলছেন না এই নববিদা ভক্তি কোনোটাই কোনো অংশে ন্যূন নয়, কমই নয়, কিন্তু নাম সংকীর্তন তো করতেই হবে, তা না হলে এত সহসা প্রভুকে প্রাপ্ত হয়। এই নাম সংকীর্তনের দ্বারাই প্রভুকে অনায়াসে পাওয়া যেতে পারে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তই করলেন। ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন অনেকে করেছে, কিন্তু সাক্ষাৎ দর্শন করতে করতে চোখ দুটি বন্ধ করে দিয়েছে, তাহলে তো এটা স্মরণাঙ্গের মধ্যে গেল, স্মরণের মধ্যে গেল। শ্রীল সনাতন গোস্বামী পাদ বলছেন না, এটা স্মরণের মধ্যে ঠিক যায় না, প্রভুকে এই মাংস বা চর্মচক্ষু দিয়ে সকলে পূর্ণরূপে দেখতে পায়। প্রভু তো প্রেমময়, প্রভুকে দর্শন করলে সেই ভক্তের মধ্যে প্রেম উৎপন্ন হলে চক্ষু আপনা আপনি বন্ধ হয়ে যায়। সুতরাং এটা নাম সংকীর্তনেরই প্রভাব। আনন্দ ঘরে কম্পনাদীন ন্যায় প্রেম বিকার বলেই জানতে হবে। ভগবানকে সাক্ষাৎ দর্শন অনেক ভক্তেরাই করেছে, কিন্তু যারা যৌগিক প্রথায় ধ্যান যোগের মাধ্যম থেকে প্রভুকে চিন্তন করেন, তারা প্রভুকে হৃদয়ে চিন্তন করেই আনন্দ লাভ করে। তাদের সিদ্ধান্ত হচ্ছে ভগবান সরাট, বিরাট, বিরাট মানে বহু বড়। তা যেমন বহু বড়, যেমন এই সর্বব্যাপক যে আকাশ, তো আকাশটা তো আমরা একবারে চোখের মধ্যে চিন্তন করে আকাশের চিন্তা করতে পারি, তা চিন্তনের মাধ্যম থেকে এই আকাশটাকে হৃদয়ে চিন্তন করা যায়। একবারে দেখা যাবে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে, সম্পূর্ণ দেখা অসম্ভব। তো যারা স্মরণাঙ্গকে প্রাধান্য দিয়েছেন তারা বলছেন প্রভু তো বিরাট সরাট, অতএব সেই প্রভুকে চর্মচক্ষু দিয়ে সম্মুখে কি করে দেখবে, তাই ঋষিরা হৃদয়ে চিন্তন করে। সিদ্ধান্ত দুটি ঠিক, সনাতন গোস্বামী বলছেন যে কোন সিদ্ধান্তই কোনো অংশে কমই নয়, দুটোই ঠিক, কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের জন্য সর্বপ্রথম নাম সংকীর্তনকে প্রাধান্যতা বেশি দেওয়া হচ্ছে, অন্যান্য অঙ্গগুলো কোন অংশে কম নয় পরিষ্কার বলছেন, কিন্তু নাম সংকীর্তনকে আশ্রয় না করলে অন্যান্য অঙ্গগুলিকে পূর্ণরূপে ধারণা করা যাবে না। অকস্মাৎ এই প্রকার চিন্তন করতে করতে গোপ কুমার তিনি কি দেখলেন, এই ব্রজে এসে চিন্তন করতে করতে অকস্মাৎ পূর্বে যেমন অন্যান্য লোকসমূহ প্রাপ্ত হয়েছিলেন, স্বর্গের থেকে দিব্য বিমান এসেছিল, স্বর্গের থেকে যখন আরো আরো অন্যান্য লোকে গিয়েছিলেন সেখানে দিব্য বিমান এসেছিল, দিব্য বিমান মানে কি, তার মধ্যে কোনো যন্ত্র নেই, মনের গতিতে চলে। এবারে তিনি যখন পুনঃ মুক্তিলোক আদিতে গেলেন সেখানে চিন্তন করার সাথে সাথে তিনি ধ্যান অবস্থাতেই পৌঁছে গিয়েছিলেন, এখানে তিনি যখন এই বৃন্দাবনে এসে প্রভু নাম জপ করতে করতে চক্ষু বন্ধ ছিল, অকস্মাৎ দেখছেন তিনি পৌঁছে গেছেন বৈকুণ্ঠে, বল শ্রী বৈকুণ্ঠ ধাম কি জয়, শ্রী গোপ কুমার কি জয়। তা দেখুন গুরুদেবের দেওয়া মন্ত্র আমরা যদি সঠিক সঠিক ভাবে জপ করি তাহলে আমরা মানে যা ইচ্ছা তাই প্রাপ্ত হতে পারি, কিন্তু আমাদের ইচ্ছাটা কি হওয়া প্রয়োজন, যে প্রভুর চরণ প্রাপ্ত হতে চাই, এবার ব্যতিরেকে অন্য কিছু আকাঙ্ক্ষা করি না করব না। তা গোপ কুমার তিনি অতি সুন্দর যে বৈকুণ্ঠ তিনি যখন চোখ খুললেন দেখছেন বৈকুণ্ঠে পৌঁছে গেছে, পদ্মপুরাণ বলছে অহো মধুপুরী ধন্যা বৈকুণ্ঠশ্চ গরীয়সি দিনমেকম নিবাসেন হরৌ ভক্তি প্রজায়তে। তিনি মধুপুরী থেকে পৌঁছে গেলেন দিব্য বৈকুণ্ঠ ধাম, কিন্তু পদ্মপুরাণ তিনি বলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এই ব্রজভূমি শ্রেষ্ঠ, এটা গোপ কুমার নিজেও জানেন, তাহলে ওনাকে কোথায় জগন্নাথ ক্ষেত্রে, কোথায় দক্ষিণ দেশে রাজা, কোথাও আবার স্বর্গের ইন্দ্রিয়, কখনো ব্রহ্ম হয়েছেন, কখনো কিছু কখনো কিছু, এগুলো কেন করছে, এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের মতন অজ্ঞানময় জীবকে বলতে চেয়েছেন গোপ কুমার যে আমি সর্বত্র বিচরণ করে দেখে দেখলাম এই ব্রজভূমি শ্রেষ্ঠ। তিনি আমাদের মতন অজ্ঞজনের যে কামনা, অনেকে মনে করেন স্বর্গে যাব, অনেকে মনে করেন তপলোকে যাব, অনেকে মনে করেন মহলোকে যাব, অনেকে ব্রহ্মলোকে, অনেকে সত্যলোকে, অনেকে শিবলোকে ইত্যাদি ইত্যাদি। গোপ কুমার এই শ্রী ব্রজমণ্ডলী যে সর্বশ্রেষ্ঠ সর্ব আনন্দ প্রদায়ক তা তিনি প্রতিপাদন করবেন। তত সময় অনুসারে আমরা পাঠের বিরাম এখানে দিলাম একটি পরবর্তী অংশ শ্রীমতী রাধারানীর কৃপা হলে মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী পর্ব শ্রবণ করব। সুতরাং অর্ধকাল দিনের পাঠের বিরাম এখানেই দিলাম।
জয় জয় শ্রী রাধে।